الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله حضرت سیدنا سہل بن سعد رضی اللہ تعالی عنہ ہوتے بنیت আছে যে একদিন সরকারে নামদার রসূলগণের সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম বাইরে তশরীফ আনলেন ইত্তবশরে আবু তালহা رضی اللہ تعالی عنہ সামনে এসে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাতা পিতা আপনার জন্য উৎসর্গ হোক আজ আপনার নূরানি চেহারা মুবারাকে আনন্দের প্রভাব দেখা যাচ্ছে এর কারণ কি তো নবী দুজাহা সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন নিশ্চয়ই এখনই হযরতে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার কাছে এসেছিলেন এবং তিনি ফরমালেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি আপনার উপর একবার দরুদ পাক পাঠ করবে আল্লাহ আজ্জা ওয়া জাল তার আমল নামায় দশটি নেকি লিখে দেবেন তার দশটি গুনাহ ক্ষমা করে দিবেন এবং জান্নাতে তার জন্য দশটি পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রিয় ইসলামী ভাইরা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এর রহমত কতই না বড় যে ব্যক্তি নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পাঠ করবেন তার আমল নামায় দশটি নেকি লিখে দিবেন দশটি গুনাহ ক্ষমা করে দিবেন দশটি পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন জানি না আমাদের জবান থেকে আমাদের মুখ থেকে প্রতিনিয়ত কতই না অনর্থক কথাবার্তা নিঃসৃত হয় আমরা অনর্থক কথাবার্তা বলে বেড়াই আফসোস যদি বাজে কথা বলার স্থলে আমাদের দুরুদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার অভ্যাস হতো তাহলে কতই না উত্তম হতো আসুন নিয়ত করে নিই আমরা ইনশাআল্লাহুল করিম আমরা আমাদের জবান থেকে জিকরুল্লাহ করব আমরা আমাদের জবান থেকে দুরুদে পাক পাঠ করব আল্লাহ পাকের জিকির করব ইনশাআল্লাহ ভালো কথা বলবো ভালো কথা যদি না আসে মুখ থেকে তাহলে চুপ থাক ইনশাআল্লাহ নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি হাদিসে পাকে রয়েছে যে বান্দার নিয়ত এটা জান্নাতে পৌঁছে দিবে এবং উত্তম কাজ এটা মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম এর জন্য আমাদের ভালো নিয়ত করা উচিত প্রত্যেকটি ভালো কাজের শুরুতে আমরা ভালো নিয়ত করব নিয়ত করুন যে আল্লাহ তা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখবেন ইনশাআল্লাহ আমরা নিয়ত করি যা শিখব অন্যের নিকট পৌঁছে সওয়াবে ভাগিদার হব যা শুনবে এর উপর আমল করার চেষ্টা করব আর আমরা যখনই সল্লু আলাল হাবিব শুনবো তখন যে কোনো একটি দরুদ শরীফ আমরা পাঠ করব দর্শক শ্রোতা অনুষ্ঠান আল্লাহর পছন্দনীয় বান্দা এর আরেকটি পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যারা এই মুহূর্তে আমাদের সঙ্গ দিচ্ছেন পরবর্তীতে দেখবেন সকলকে জানাই সুস্বাগত দর্শক শ্রোতা আমরা দুরুদে পাকের ফজিলত শুনলাম তো আজকের আমরা শুনব গত পর্ব আমরা শুনছিলাম গুনাহের সম্পর্কে অভ্যন্তরীণ গুনাহ সম্পর্কে শুনছিলাম তো গুনাহের জ্ঞান অর্জন করা আমাদের খুবই জরুরি রয়েছে গুনাহের পরিচয় জানা জরুরি রয়েছে অনেক গুনাহ সম্পর্কে বিস্তারিত জ্ঞান আমরা জানি না বিস্তারিত না জানার কারণে এমন কিছু কাজ রয়েছে এর বিস্তারিত জানি না, দেখলে মনে হয় এটা সওয়াবের কাজ কিন্তু এই করাটা গুনাহের কাজ। জি হ্যাঁ, আপনি মনে করবেন যে আরে এটা সওয়াবের কাজ, এই থেকে কেন মানা করা হচ্ছে, আর এটা সওয়াব না, এটা গুনাহের কাজ। আসুন আজকের এরকম কিছু কাজ রয়েছে যা দেখলে মনে হয় নেকি করছি কিন্তু আধু এটা নেকি নয়, গুনাহ। যেমন একটি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, একটা সুন্নত যে যারা পুরুষ রয়েছে তারা টাকনু খোলা রাখবে, অর্থাৎ টাকনুর উপরে কাপড় পরিধান করবে। এখন এই হুকুম পালন করতে গিয়ে আমরা অনেকেই এরকম কিছু আমল করে থাকি, নামাজের মধ্যে এসে আমরা আমাদের পাজামা প্যান্ট নিচ থেকে আমরা ফোল্ড করি, অথবা আপনি পাজামা পরেছেন কমরের এখানে আপনি এভাবে ভাঁজ করেন, তো কাপড় গুটান, কাপড় আমরা গুটাই, আর নামাজ পড়া শেষ আপনি আবার সেই টাকনু ঢেকে শুরু করলেন। তো আমার ভাই, এই টাকনু খোলা রাখা, টাকনুর উপরে কাপড় পরিধান করা শুধু কি নামাজের সময় না নামাজের বাইরেও? সব সময়ের জন্যই তো পুরুষের জন্য আপনি টাকনুর উপরে কাপড় পরবেন আর মহিলারা টাকনুর নিচে কাপড় পরিধান করবে, তাই না? এখন আপনি যে নামাজের সময় এই কাজটি করছেন, যার দ্বারা এটা গুনাহের কারণ হচ্ছে, যদি নামাজে টাকনু ঢেকে যায় তাহলে এটা মাকরুহ তানজি হল, আপনি সুন্নাত ছেড়ে দিলেন। হ্যাঁ, কিন্তু মাকরুহ তানজি এটা গুনাহ নয়, অপছন্দনীয় কাজ। কিন্তু যখন আপনি নামাজের মধ্যে এই আপনার প্যান্ট কাপড় গুটাবেন, ফোল্ড করবেন, তখন এই নামাজ, এই ভাঁজ করা, ফোল্ড করা, উপরের দিকে এভাবে ভাঁজ করা মাকরুহ তাহরিমি হয়ে গেল আর এটা গুনাহ। এই নামাজকে আবার পড়া, দোহরাই পড়া উচিত, ওয়াজিবুল ইয়াদা করতে হয়। দেখুন, আমরা কিন্তু এটা অনেকেই জানি না, দেখি ইমাম সাহেবও বলে টাকনুর উপরে কাপড় উঠান, এরকম হয়ে যায়, এটা তো করা যাবে না। টাকনু আপনি সবসময় টাকনুর উপরেই কাপড় পরিধান করতে হবে, এটাই আপনি আপনার মাইন্ড তৈরি করুন। আচ্ছা বলুন তো, আপনি কোনো অফিসারের নিকট যাবেন, আপনি ইন্টারভিউ দিতে যাবেন, অথবা আপনি কোনো মন্ত্রীর সাথে দেখা করতে যাবেন, এমপির সাথে দেখা করতে যাবেন, তখন কি আপনি টাইও পরেছেন? হ্যাঁ, অনেকে পরে না, স্যুট বুট টাই পরে। এখন আপনি শু পরেছেন, এখন শুর উপরে আপনি যে প্যান্ট পরেছেন, প্যান্টটা ফোল্ড করে কি আপনি সেখানে যাবেন? একটু নিজেকে প্রশ্ন করুন তো। আপনি বলেন না না না, আমি তো প্যান্ট ছেড়ে দিয়ে যাব। প্যান্ট ছেড়ে দিবেন আপনি, প্যান্ট ছেড়ে দিলেই আপনার জন্য কি হবে, ভালো হবে, না হলে এটা তো আপনার জন্য ভালো হবে না। কারণ প্যান্ট যদি আপনি ফোল্ড করে দেন তাহলে আপনাকে আনকালচার বলবে, আপনাকে ওই অফিসার হতে পারে ইন্টারভিউতে ফেল করিয়ে দিবে, অনেকে খারাপ মনে করবে, তাই না? এজন্য আপনি প্যান্ট ছেড়ে দিয়েছেন, নামাজে আসলেন, আল্লাহ পাকের সামনে দাঁড়াবেন, আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিবেন। এখানে তো আপনাকে সকল পৃথিবীর সকল যে অফিসার রয়েছে, যারা রয়েছে, তাদের চাইতো পরিপাটি হয়ে আপনাকে আসা দরকার ছিল মসজিদে, তাই না? বুজুর্গানে কেরাম এরকমই করতেন, তারা যখন মসজিদে আসতেন, আমাদের মাজহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি নামাজের জন্য স্পেশাল লেবাস পরতেন, স্পেশাল লেবাস। আমরা কোথাও বেড়াতে গেলে, কোনো বিয়েতে যাবেন, বেড়াতে যাবেন, তখন আপনি স্পেশাল লেবাসটা আলমারি থেকে, ওয়ার্ড্রোব থেকে বের করে তারপর আপনি পরেন, তাই না? বুজুগানি কেরামগণ তারা স্পেশাল পোশাক নামাজের জন্য পরতেন। আপনি আমি স্পেশাল পোশাক ইভেন্টের জন্য পরি, বুজুগানি কেরামগণ স্পেশাল পোশাক নামাজের জন্য পরিধান করতেন, স্পেশাল আতর লাগাতেন। এখন তো আমরা আতর সেন্ট আমরা স্পেশালভাবে ইভেন্টের জন্য লাগাই, নামাজে দাঁড়িয়ে যাই শরীরে ঘামের গন্ধ আসছে সেগুলো নিয়ে দাঁড়িয়ে যাই। আল্লাহু আকবার, আমাদের এই ধরনের মাইন্ড মন মানসিকতা কবে হবে যে নামাজের জন্য আমাদের স্পেশাল কাপড় দরকার, নামাজের জন্য আমাদের স্পেশালভাবে তৈরি হওয়া দরকার? তখন আপনার নামাজে মনোযোগী হবে, আপনি সাধারণ দুনিয়ার কারো কাছে যাবেন সেজন্য আপনি নিজেকে পরিপাটি করলেন আর নামাজে দাঁড়ালেন কাপড় গুটিয়ে। আপনি দেখে থাকবেন, আরেকটি উদাহরণ দিই আপনাকে, নামাজে জামাত অথবা নামাজ পড়বে, এখন ওযু করে আসলো, হাত গোটানো, এভাবেই আল্লাহ, এই যে হাত গুটিয়ে আপনি মানে আস্তিন গুটিয়ে নামাজ পড়লেন, মাকরু তেহরিমি হয়ে গেল আপনার জন্য। এটা বুঝতে হবে যে নামাজের মাসআলা, এটা নামাজ বেহেস্তের চাবি, এর আলাদা আহকাম রয়েছে, এই আহকামের উপর আমল করে আপনাকে নামাজ আদায় করতে হবে, বুঝতে পেরেছেন? তো দর্শক শ্রোতা যারা রয়েছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ, এই কাজগুলো আমরা করবো, অর্থাৎ ইবাদত মনে করছি আমরা যে সেলোয়ার প্যান্ট গুটিয়ে হ্যাঁ নামাজ পড়া, এটাও আমাদের সওয়াবের কাজ। আচ্ছা, আপনি গুনাহ করছেন, মাকরুহ তেহরিমি করছেন আপনার নামাজকে। মহিলাদের ক্ষেত্রে দেখুন, মহিলারা নর্মাল ওড়না পরেই নামাজ আদায় করে নেয়, তাদের হয়তো অনেকের শর্ট হাতা রয়েছে, হাত বেরিয়ে আছে, মনে করছে কেউ তো নাই এখানে, এখানে কেউ নেই, নামাজের মধ্যে আপনার অবয়ব, এই যে কবজি, মুখমণ্ডল এবং পায়ের টাকনু নিচ পর্যন্ত, এর এছাড়া বাকি সব কিছু ঢেকে রাখতে হবে, আপনাকে চুলও ঢেকে রাখতে হবে, এবং এমন পোশাক, এমন ওড়না দিয়ে ঢেকে রাখতে হবে যেটা ভিতর থেকে চুল না দেখা যায়। এখন আপনি এমন পোশাক পরিধান করছেন, বাইরে থেকে চামড়া দেখা যাচ্ছে, রুমের মধ্যে কেউ নেই, কিন্তু দেখা যাচ্ছে আপনার নামাজ হবে না। এই নামাজের মাসআলা আপনাকে তো জানতে হবে। অনেক কিছু আমরা এমন কাজ করে ফেলি যার জন্য আমরা গুনাহগার হই, নামাজ তো হয়ই না, অথচ সে মনে করছে আমি ইবাদত করতেছি, আমি ইবাদত করতেছি। ভাই, ইবাদত না এটা, আপনি ইবাদত ভালো করে শিখুন, তারপরে ইবাদত করুন, ইনশাল্লাহ এর মধ্যে বারাকাত হবে। আচ্ছা, আরেকটি উদাহরণ দিই আপনাদেরকে, আমরা অনেকেই জুমুআতুল মোবারকার দিন অন্যান্য নামাজের মধ্যে নিজ বাচ্চাকে নিয়ে আসি। বাচ্চাকে নিয়ে আসা ভালো কাজ, উত্তম কাজ, তাকে আপনি নামাজ শিখাচ্ছেন, তাকে আপনি ইউজ টু করাচ্ছেন, তাই না? কিন্তু এত ছোট বাচ্চাকে নামাজের জন্য নিয়ে আসা জায়েজ নেই, কারণ সেই মসজিদে যদি এই বাচ্চা প্রস্রাব করে দেয়, সে যদি মলত্যাগ করে দেয়, অথবা ওই বাচ্চা যদি চিল্লাচিল্লি করে মসজিদের মধ্যে, আর যদি বোঝা যায় যে এমন বাচ্চা সে মসজিদে গেলে নর্মাল থাকবে না, দৌড়দৌড়ি করবে, লাফালাফি করবে, চিল্লাচিল্লি করবে, তাহলে এমন বাচ্চাকে মসজিদে নিয়ে আসা গুনাহ। এখন দেখুন, যে নিয়ে এসেছে সে নিজ থেকে বড় আগ্রহ সহকারে নেকি মনে করে বাচ্চাকে নিয়ে এসেছে, কিন্তু অজ্ঞতার কারণে সে গুনাহ সম্পাদন করল। আমার কথা বুঝতে পেরেছেন? যদিও ইমাম সাহেব এই ব্যাপারে মাসালা বলে তো ইমাম সাহেবের বিরুদ্ধে অনেকে চলে আসে, মাসালা তো মাসালা, তো ইমাম সাহেব নিজের থেকে বানিয়ে কিছু বলেনি, কোরআন হাদিস থেকে আপনাকে বলেছে, ভাই আপনার বাচ্চা দৌড়দৌড়ি করতেছে, অন্যের নামাজে ব্যাঘাত ঘটাচ্ছে, মসজিদ এখানে ঠান্ডা হওয়ার কথা, এখানে চিল্লাচিল্লি করতেছে, আপনি তাকে প্যাম্পাস পরাচ্ছেন, ঠিক আছে, প্যাম্পাসের মধ্যে যে আপনার যে নোংরা কাপড়, অপবিত্র কাপড় নিয়ে কি আপনি মসজিদে প্রবেশ করতে পারবেন? পারবেন না, তো নিষেধ না। আপনার সন্তানকে আপনি প্যাম্পাসই পরিয়ে নিয়ে এসেছেন, কিন্তু তারপরে যদি প্যাম্পাসের মধ্যে সে প্রস্রাব করে দেয়, মলত্যাগ করে দেয়, তখন তো এটা নাপাক হয়ে গেল না? এই যে আমরা সওয়াব মনে করছি, আপনি আরেকটু বড় হোক, অথবা ও বাচ্চার মায়ের সাথে আপনি তাকে নামাজের প্র্যাকটিস করান, ঘরে সুন্নাত আদায় করুন, আপনি ওখানে আপনার সন্তানকে নামাজের প্র্যাকটিস করাতে থাকুন, দিনা মদিনা, কিন্তু আপনি সওয়াব মনে করে যে জুমাতুল মোবারাকাতে আপনার ছোট বাচ্চাকে নিয়ে এলেন, আপনি সওয়াব মনে করে অন্যান্য নামাজের মধ্যে আপনার বাচ্চাকে নিয়ে এলেন, এটা একদিকে আপনি সওয়াব মনে করছেন, আসলে সওয়াব না, ওর কার্যক্রম বলে দিচ্ছে এটা গুনাহ হচ্ছে। এখন ওর নামায় আমলে তো গুনাহ লেখা হচ্ছে না, কিন্তু যিনি নিয়ে আসছেন তিনি তো গুনাহগার হবেন। তো বোঝা গেল যে ইলমে দ্বীন শিখা কতটা আবশ্যক, ইলমে দীন শিখা ছাড়া জীবন অতিবাহিত করা সম্ভব নয়, এবং আমলের মূল ভিত্তিই হচ্ছে ইলমে দীন। সুতরাং ইলমে দীন শিখুন, যেন এটা না হয় যে নিজ থেকে নেকি মনে করে আমরা গুনাই করতে থাকি, মনে হচ্ছে আমি নেকি করতেছি। আচ্ছা, আরেকটি উদাহরণ দিই। রমজান মাস আমাদের মাস থেকে বিদায় নিয়ে যায়, আবার সামনে রমজান আসবে, কত রমজান আমাদের কাছ থেকে চলে গেল, আমরা রমজান ছাড়াও আমরা দান খয়রাত করে থাকি। আপনার কাছে হৃষ্টপুষ্ট মনে হচ্ছে, মানে কাজ করতে পারে, সে কাজ করতে পারবে, হৃষ্টপুষ্ট শরীরে সামর্থ্য রয়েছে, অনেক সময় দেখা যায় তো আপনার চেতেও সে সামর্থ্যবান ভালো, সে আইসে আপনার কাছে হাত পেতেছে, আপনি দিলেন, আপনি নেকি মনে করে দিলেন, আসছে অসহায়, আসলে সে তো অসহায় না, এটা হচ্ছে অভ্যাস, আপনি তাকে ভিক্ষাবৃত্তি দ্বারা উদ্বুদ্ধ করলেন। তো এই যে আপনি তাকে ভিক্ষাবৃত্তিতে উদ্বুদ্ধ করলেন, এটা কি করলেন? আচ্ছা, আরেকটি কথা, আপনি এমন কাউকে জাকাত দিলেন তার ঘরে স্বর্ণ রয়েছে, এমনিতে দেখা যাচ্ছে সে মানে খেতে পারছে না, কিন্তু তার উপর জাকাত ফরজ, এরকম আছে, হ্যাঁ এরকম আছে, কারো কাছে কিছু রূপা রয়েছে, দুই তিন বড়ি স্বর্ণ রয়েছে, এগুলো তো গচ্ছিত, কিন্তু নগদ টাকা নেই, রূপা রয়েছে, স্বর্ণও রয়েছে, এখন স্বর্ণ বিক্রি করলে তো লাখ টাকা হয়ে যাবে, তারপর জাকাত ফরজ কিনা? নিঃসন্দেহে ফরজ, কিন্তু সে নগদ টাকা নেয়, খাবার খেতে তাতে কষ্ট হয়, আপনি ওই কষ্টটা দেখে তাকে জাকাত প্রদান করলেন, আপনার জাকাত কি আদায় হলো? নিঃসন্দেহে আদায় হয়নি, কারণ সে তো জাকাত খাওয়ার উপযুক্ত না, আপনার মধ্যে মিটার কি রয়েছে যে আপনি কিভাবে চেক করবেন? এখনো আমি কিভাবে চেক করব ভাই, আমি তো দেখে দিয়ে দিয়েছি, আল্লাহ কবুল করনে ওয়ালা। ভাই, যিনি জাকাতের হকদার না, তাকে যদি আপনি জাকাত দেন তাহলে কি আপনার জাকাত আদায় হবে? নিঃসন্দেহে জাকাত আদায় হবে না। এই জিনিসগুলো আপনাকে ভাবাচ্ছে কিনা আমি জানি না, যারা শুনছেন যদি ভাবায় তাহলে এগুলো আপনারা অবশ্যই জাস্টিফাই করবেন, জাস্টিফাই করেই আপনারা জাকাত দিবেন, জাস্টিফাই করেই আপনারা সদকা করবেন, জাস্টিফাই করে এগুলো নেকি হচ্ছে না গুনাহ হচ্ছে এগুলো চিন্তা ভাবনা করে আপনি কি কাজ করবেন? আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়সমূহ উপর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দীন ও মিল্লাত পরওয়ানের স্বামী রিসালাত আহমদ রাজা খান আলহি রহমাতুর রহমান ফতেহ রাজবিয়া শরীফের 23 খণ্ডের 624 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে প্রত্যেক স্বাধীন মানুষ হালাল হারামের মাসআলার মুখাপেক্ষী, অর্থাৎ হালাল হারামের মাসআলা তাদের জানা উচিত, জানা দরকার, এবং ইলমে কালব অর্থাৎ অভ্যন্তরীণ জ্ঞান, যেমন বিনয়ী হওয়া কীভাবে, একনিষ্ঠতা অর্থাৎ ইখলাস আমরা কিভাবে পেতে পারি, খোদা ভীরুতা কিভাবে পেতে পারি, এগুলো অর্জনের উপায় কি রয়েছে, এবং অভ্যন্তরীণ নিষেধাজ্ঞা যেমন অহংকার, রিয়া, হিংসা, বিদ্বেষ, লৌকিকতা তো ইত্যাদির আমরা চিকিৎসা কিভাবে করব, এই গুনাহগুলো কি রয়েছে, গীবত, চগলখুরি, তো এই জিনিসগুলো আমাদের জানা উচিত, এর জ্ঞান আমাদের অর্জন করা উচিত, এগুলোর জ্ঞান অর্জন করাও ফরজ বলা হয়েছে, প্রত্যেক মুসলমানের উপর গুরুত্বপূর্ণ ফরজের অন্তর্ভুক্ত। যেভাবে বেনামাজি, ফাসিক, ফাজির ও কবিরা গুনাহ সংগঠিতকারী, এভাবে মূল রিয়া দ্বারা নামাজ আদায়কারী এসব মুসিবতে পাকড়াও হয়ে থাকে, তাই আমাদেরকে এগুলো জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। আমরা যদি না শিখি তাহলে আমরা কোথায় যাব? আমাদের শিখতে হবে, শেখা ছাড়া কোনো উপায় নেই। ইলমুল আকাইদ, ইলমুল মাসাইল, ইলমুল মুহলিকাত, আল্লাহ পাকের পছন্দনীয় যদি আমরা বান্দা হতে চাই, এই তিন ধরনের ইলম আপনাকে আমাকে শিখতে হবে। ইলমুল আকাইদ শিখতে হবে, ইলমুল আকাইদ শিখুন, আল্লাহ তাআলা পছন্দনীয় বান্দা হতে হবে। ইলমুল মাসাইল শিখুন, আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হতে হবে। ইলমুল মুহলিকাত শিখুন, আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই সকল এলম শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করুন। দেখুন, এগুলো শেখার জন্য মাধ্যম তো দরকার রয়েছে, তাই না? যদি আপনি এখন মাদ্রাসায় ভর্তি হওয়ার মতো উপযুক্ত হন, তাহলে দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনা রয়েছে, এখানে ভর্তি হয়ে যান। আর যদি এর উপযুক্ততা আপনার মধ্যে নেই, তাহলে আপনি দাওয়াত ইসলামীর মাদানী কাফিলায় সফর করুন। আমাদের বিভিন্ন কোর্স হয়ে থাকে, ফয়জানে নামাজ কোর্স হয়ে থাকে, 63 দিনের তরবিতি কোর্স হয়ে থাকে, কোরআন ও হাদিস কোর্স হয়ে থাকে, আমাদের ইতিকাফ হয়ে থাকে, বিভিন্ন সময় আরও অনেক কোর্স হয়ে থাকে। মাদ্রাসাতুল মদিনা বালিগান, প্রাপ্তবয়স্কদের আমাদের মাদ্রাসা রয়েছে, এখানে আপনি ভর্তি হতে পারেন। এছাড়া দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক যে প্রকাশিত কিতাবগুলো রয়েছে, এগুলো আপনি অধ্যয়ন করতে পারেন। আল্লাহ পাক চাহে তো এ সম্পর্কিত অনেক জ্ঞান আমাদের অর্জিত হবে। আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামত বরকাতুল আলিয়া প্রত্যেক সপ্তাহে একটি পুস্তিকা দিয়ে থাকেন, অল্প কয়েক পৃষ্ঠা, সর্বোচ্চ 30 পৃষ্ঠার, অধ্যয়ন করার জন্য, পাঠ করার জন্য। আমরা এটাকে অধ্যয়ন করি, পাঠ করি, ইনশাআল্লাহুল করিম এ থেকেও আমাদের কি অনেক শিক্ষা গ্রহণ হবে, অনেক আমরা ইলমে দিন হাসিল করতে পারব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ পাক আমাদেরকে গুনাহ থেকে বেঁচে আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন। বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। নেক্সট পর্বে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব, সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।